বাংলাদেশ জাতীয় সংসদে আজ যে সংশোধনী পাশ হলো যুদ্ধ অপরাধীদের বিচার বিষয়ক ট্রাইব্যুনালের, তো এতে আপনি অভিনবত্ব কি দেখছেন?
একটা হলো যে আমাদের আইন তো ধরে নেওয়া হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসাবে হওয়া উচিত। আমাদের সাধারণত সবসময় আইনটা সেক্রেটারিতে বসে ঠিক হয়, অর্থাৎ সচিবালয় বা মন্ত্রিসভা ঠিক করে, কিন্তু এইটাই বোধ হয় ইদানিংকালে প্রথম আইন যেখানে জনগণের চাপেই বলেন বা দাবির মুখেই বলেন, তাদের জনগণের সক্রিয় সম্পৃক্ততার এবং জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে আইনটা হয়েছে, আইনের সংশোধন হয়েছে। এইভাবে সোজাসুজি একটা গণ আন্দোলনের ফলে বা এই ধরনের বহু লোকের একটা দাবির মুখে সাথে সাথে আইন মানে আইনসভা সংসদ ব্যবস্থা নিয়েছে, এটা আগে হয় নাই।
মানবতা বিরোধী অপরাধের রায়ের ব্যাপারে দুপক্ষই, বাদী বিবাদী দুপক্ষই আপিল করতে পারবেন, এর আগে আর কোথাও এরকম নজির আছে কি?
না, সাধারণত হ্যাঁ, সব মামলায় মানে রায়ে দুই পক্ষই আপিল করতে পারে, নিজেই স্বাভাবিক। ফৌজদারি মামলায় হোক, দেওয়ানি মামলায় হোক, সব মামলায় যে কোনো পক্ষ বা উভয় পক্ষই আপিল করতে পারেন। এটা যে কোনো কারণে হোক, 73 সালে যখন আইনটা করা হয়েছিল তখন যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন করার অভিজ্ঞতা বিশ্বেই ছিল না বলতে চলে, তখন হয়তো এটা বাদ পড়ে গেছিল এবং এই জন্য এখন উভয় পক্ষকেই আপিল করার সুযোগ দেওয়া হয়েছে, সুযোগে এই সংশোধনীতে আনা হয়েছে।
এর কোনো
আমাদের যেটা ধরেন ফৌজদারি কার্যবিধিতে 1898 সালের আইন, 1898 সালের আইনেও কিন্তু এই ব্যবস্থাটা আছে যে উভয় পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে, সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে। তো আমাদের ওই নর্মাল ফৌজদারি আইনে ধরেন এটা প্রায় 600 বছর আগে থেকেই আছে।
না, ফৌজদারি আইনে আছে, কিন্তু যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এরকম বিধান এর আগে কি দেখা গিয়েছে?
হ্যাঁ, আপিলের বরং অনেক ক্ষেত্রে ওই যারা অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে তাদের আপিলের বিধান ছিল না, এখানে এই দুইটাতেই করা হয়েছে এটা। এবং আপিলের বিধান দুই পক্ষেরই থাকাই স্বাভাবিক।
জি, ভবিষ্যতে বিচার ব্যবস্থার উপর এর কি ধরনের প্রভাব পড়বে বা পড়তে পারে বলে আপনি মনে করেন কি?
আমি তো মনে করি না, কারণ আমাদের বিচার ব্যবস্থা একটা অনেক পুরনো বিচার ব্যবস্থা, এই আইনের ধরনে 100-100 বছর ধরে, 200 বছর ধরে চলছে। আর বিচারের রায়ের ব্যাপারে দাবি তো ধরেন কিছুদিন আগে মির্জা ফখরুল সাহেব, যে বিএনপি যে ভারপ্রাপ্ত মহাসচিব, তার পক্ষে অনেক আন্দোলন হলো, মিছিল হলো যে উনি নির্দোষ বলে। তো মানে যে কোনো অনেক মামলায় বিপক্ষে দোষী নির্দোষ, এক পক্ষ সাজা চায় আরেক পক্ষ বলে সে নির্দোষ, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। তবে এখন এই ব্যাপারটা হচ্ছে যে এত বড় আকারে এই ধরনের দাবি উঠে নাই। তবে আমার মনে হয় যে আমাদের বিচারকরা যেহেতু বহু বছরের একটা বিচার ব্যবস্থা এবং এরকম অন্যান্য অনেক হাজারো মামলায় পক্ষে বিপক্ষে দাবি উঠেছে, তো আমার মনে হয় যে এই মামলায় অন্যান্য মামলায় যেমন এই দাবির কাছে বিচারকরা নথি স্বীকার করেন নাই, এবার আমি ধরে নিচ্ছি যে ওরকম। আর বিশেষত এটা উচ্চতম আদালতে এখন 8 বিভাগ এটা বিচার হবে, ওনাদের উপরে এই দাবির কোনো প্রভাব পড়ার কথা না। কিছুদিন আগেও ধরেন হাইকোর্টে ওই আমরা যেটা বলি যে এর আগে অত্যন্ত সেন্সেশনাল মামলা জেল হত্যার বিচার মামলা, জেল হত্যার বিচারে তো হাইকোর্টে এসে বেশ অনেকজন লোয়ার কোর্টে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল, হাইকোর্টে এসে তাদের বেশ কয়েকজনকে খালাস দিয়ে দেওয়া হয়েছে।
সাধারণভাবে মনে করা হচ্ছে যে জনগণের ইচ্ছের সঠিক প্রতিফলন পাওয়া যাচ্ছে এই সংশোধনীতে, আইন বিশারদ হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন?
এখানে আবার হ্যাঁ, ওটা ঠিক, কিন্তু শেষে যে আপনার লাস্ট মিনিটে যেটা দেখলাম যেখানে সংগঠনের বিচারের ব্যবস্থা করা হয়েছে, সংগঠনের বিচারের ব্যবস্থায় এখানে কিন্তু আইনে যে শাস্তির ব্যাপার আছে যে হয় মৃত্যুদণ্ড না হলে যে কোনো মেয়াদের কারাদণ্ড, তো সংগঠনকে তো আর মৃত্যুদণ্ড দেওয়া যায় না। তো এখানে বোধ হয় ওই সংগঠনকে যেহেতু এই আইনে বিচার করা যাবে, ওইটার আলোকে শাস্তির ধারাগুলি বদলানো উচিত ছিল। সংগঠনকে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কোনো সংগঠনকে তো অর্থ জরিমানা করা যায় অথবা নিষিদ্ধ করা যায়, কার্যকলাপ বাতিল করা যায়, কিন্তু সংগঠনকে তো আর ফাঁসি কারাদণ্ড দেওয়া যায় না। কিন্তু এই আইনের যে শাস্তির বিধানটা ফাঁসি কারাদণ্ড ওটা রয়ে গেছে, ওইখানেও বোধহয় আমার মনে হয় যে একটু পরিবর্তন লাগবে, যেহেতু সংগঠনকে যদি বিচারের সম্মুখীন করতে হয়।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ইয়েস থ্যাংক ইউ।